সিম্পল কিছু আছে, কিন্তু আমাদের বাস্তব ক্ষেত্রটাই দরকার। যতক্ষণ বাস্তব না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের চরম প্রাপ্তি হয়নি বুঝতে হবে এইটাই। তা সুতরাং আমরা বিধিনিষেধকে অতিক্রম করে যদি বিশেষ অধিকার পাই তাহলে আমাদের পক্ষে সবটাই সম্ভব। আগ্রহ থাকবে আমাদের, দৈন্য থাকবে আমাদের, সব কিছুই থাকবে, ছাড়লে হবে না। আমরা যদি এটা খুব কষ্টকর পরিশ্রম বাইরে মনে করি তাহলে হবে না। ভগবত কৃপা দরকার, সাধন প্রয়োজন। সাধন যারা করবেন তারা নিষ্ঠা নিয়ে থাকবেন, বিচার নিয়ে থাকবেন, আগ্রহ নিয়ে থাকবেন, ধৈর্য উৎসাহ নিয়ে থাকবেন, তাহলে সাধনে স্বীকৃতি আছে, সিদ্ধিলাভের কথা আছে। কিন্তু সেগুলো তো পরের কথা। আর যার হয়েছে তিনি কি বলতে যাবেন পাবলিকলি? না, বেশি বলতে যাবেন না, অল্প অল্প বলবেন, সবটা বলবেন না, বলতে গেলে মুশকিল আছে। তাহলে অপাত্রে বলা হলো, অপাত্রে দেওয়া হলো, এ কথাগুলো আছে শাস্ত্রের বিচারের মধ্যে। সুতরাং সবটাই আমাদের বুঝতে হবে। নেওয়ার যে পাত্রটা, সে পাত্রটা বিচার করতে হবে। তো থানকাল পাত্র বিচার না করলে পরে চিকিৎসা হবে না। বৈদ্যরাজ যারা প্রচারক, সরস্বতী প্রভুপাদ বলছেন তারা সব এক একজন সদ্বৈদ্য, ভিষকতম বলে বলছেন তাদের। তা সুতরাং আট সাল স্লান ফিল করতে হবে তাদের ভালো রকম, তবে কথা বলা চলবে। সকলকে সব কথা বলা চলবে না, বললে ভুল বুঝে ফেলবে। জগতের যে লোকগুলো আছে তাদের রাধাকৃষ্ণ লীলা কথা বলতে গেলে তারা প্রাকৃত মাইক ভ্রমিতে রাধা গোবিন্দকেও তারা সাধারণ নায়ক নায়িকা বলে ভুল করে ফেলবে। তো এই ভুল কেন করতে দেবো আমরা? সুতরাং সেখানে অধিকার বিচার আছে, সেই অধিকার বিচার নিয়েই আমাদের চলতে হবে, এইটাই বড় কথা। আমার পূর্ববর্তী বক্তৃ মহোদয় সেই কথাটাই বলতে চেয়েছেন যে অধিকারটা রাখতে হবে, আর তার ভিতরে প্রাথমিক যে স্তরগুলো আছে সে স্তরগুলো আমাদের বিচার করতে হবে। কিন্তু কখনোই সাধনার ক্ষেত্রটাকে অস্বীকার করলে হবে না। সাধক অবস্থা আর সিদ্ধ অবস্থা দুটো এক নয়, সেই কথাই বলছেন। সাধক সাধিকার অবস্থা একটা আলাদা, আর সিদ্ধ অবস্থা একটা আলাদা। সাধকের ভূমিকা সিদ্ধের ভূমিকায় নিয়ে গেলে হবে না, আবার সিদ্ধের ভূমিকা সাধকের ভূমিকায় নিয়ে ফেললে হবে না, এ দুটোতেই অসুবিধা হয়ে পড়ে। সময় হয়ে গেল নাকি?
শেষ করে দেবো। আর কি হয়নি
তার আমাদের রাত বেশি হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত আমাদের ত্রিবিগ্রহের আরতি হয়নি মন্দিরে। এখানে এখন মন্দিরে আরতি হোক, পরে পরে অনেক বৈষ্ণবগণ আছেন, আপনারা তো সবসময় হরিকথা শ্রবণ করছেন, ক্রমশ ক্রমশ আরও অনেক কথা শুনবেন, অনেক কথা আছে। আমি এখানে আমারই বক্তব্য রাখছি, পাগলের মতো কিছু বললাম, আপনারা কিছু আমার দোষ ত্রুটি নেবেন না।
পরিক্রমার মধ্যে আমাদের নধা ভক্তির যাবতীয় অঙ্গ, তার মধ্যে বিশেষ করে হরিকথা বেশ সুন্দর পাওয়াতে পরিবেশন করা। এইসব কথা যদি আপনারা শ্রবণ করেন নিশ্চিত আপনাদের ভগবানের করুণা লাভ। বিশেষ করে আজকে প্রায় চার ঘন্টা লগাতার হরি কথা হয়েছে, এই শ্রোতাগণের ধৈর্যকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি যে এই চার ঘন্টা কন্টিনিউস এখানে বসে সকলেই শ্রবণ করেছে, এইটি তো যথার্থ পরিক্রমা। ঘোরা শুধু পরিক্রমা নয়, পরিক্রমা হচ্ছে এই হরিকথার মধ্যে কালের মধ্যে থেকে পরিক্রমা। তা আপনারা পরম সৌভাগ্যবান যে আপনার এইরকমভাবে সুন্দরভাবে যে হরিকথা শ্রবণ করবার সুযোগ পাচ্ছেন, অন্য কোথাও বিশ্বে এইরকম সুষ্ঠুভাবে যে হরিকথা পরিবেশন কোথাও কোনো রকম হয়েছে যে অতএব আপনার পরম ধন্যবাদ। আগামীকাল আমরা বিদ্যানগর, তারপরে জন্মদ্বীপ, পরে মদরদ্রুম আপনার যাব। বিদ্যানগর হচ্ছে সার্বম ভট্টাচার্যের স্থান এবং তারপরে জন্মদ্বীপ আর মামগাছি বৃন্দাবন দাস ঠাকুরের জন্মদ্বীপটা, সেখানে রামচন্দ্র এসেছিলেন, সেখানে মহাপ্রভু পরম প্রিয় ভক্তরা সব ছিলেন, সব জায়গাতে মহাপ্রভু তিনি যেতেন। আজকে যেখানে আমরা গিয়েছিলাম চম্পকহট্ট সমুদ্রগর, সে চন্দ্র মহাপ্রু ওখান থেকে গিয়েছিল, সেখানে তাহাদের লীলার উদ্দীপনা হয়েছিল, নিত্যানন্দ প্রভু লঘুর আছেন, আরে কানাই কানাই তুমি এখনো অভি আসো নাই, আমি একলা গরুকে আমি সম্ভাল করতে পারছি না, শিগিরে তো শিগিরে তো, আর একদম ভাবেতে মগ্ন হয়ে তোই বলদেব প্রভুর লীলা তাহার উদ্দীপনা। মহাপ্রভু ভক্তগণকে নিয়ে বিকাল বেলা কীর্তন করতে 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 এই সবার স্থানে তিনিও মহাভারতে বিভোর হয়ে গিয়ে আর ওই কৃষ্ণ লীলা উদ্দীপনা হচ্ছে। এই সমস্ত আমরা পরম সৌভাগ্যবান যে এই সমস্ত লীলা স্থলেতে আমরা যাচ্ছি, কত আমাদের সৌভাগ্য এটা বর্ণন করা যায়। তা আমরা এই সমস্ত স্থলেতে যাব, এখনই আমাদের আরতি আরম্ভ হোক, অনেক বিলম্ব হয়ে গেল কিন্তু আমাদের গুরু মহারাজের সময়তে এইরকম হয়েছে, হরিকথা হতে হতে দেরি হয়ে গেল, তো আটটার সময় হোক আরতি, সাড়ে আটটার সময় হয়েছে, এই জন্য বিশেষ চিন্তার কোনো কথা নেই, এটা নিয়মের ব্যতিক্রম নয়, এই হরিকথা মাধ্যমে আমাদের সব কিছু সম্পাদিত হোক, আমি এই বলে আমার বক্তব্য সমাপ্ত করছি। তোমরা একটা মহামন্ত্র কর দেখো।